Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inu. Man yahdihillahu fala mudilla lah wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق ليضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام قريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح عن ابن مسعود وهم الذين يسبحون ما أفسد الناس من بعد من سنتي. أهل حديث أندلون بنغلاديش وبنغلاديش أهل حديث جبو شنغو بغولا شنغو تنيك جلا قرتي كأيجيتو إسلامي شمبلون 2012 شمانيتو شبابوتي وبسيط প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারম আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, মোহতারম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট প্রত্যক্ষ মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আলাদার মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আজকের সম্মেলনের আয়োজকদের যারা শ্রম, সময়, অর্থ, সহযোগিতা, সার্বিক দিক থেকে সম্মেলনকে সফল করার চেষ্টা চালিয়েছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে এসে এই ইসলামী সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তার প্রকৃত বান্দা হিসাবে কবুল করে নেন। গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন, এই শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলাবি আন্দোলন একটি সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। যুগ যুগ ধরে এই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তবে যারা হক পিয়াসী মুমিন তারা কখনো এই আন্দোলন থেকে ছিটকে পড়েনি, সরকারের ভয়ে ভীত হয়নি, প্রশাসনের ভয়ে ক্লান্ত হয়নি, মেধাবীদের আক্রমণে দমে যায়নি, বরং যত বাধা এসেছে হকের আন্দোলনের গতি তত তীব্রতর হয়েছে। আজকেও যারা কুরআন ও সুন্নাহর দাওয়াতকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে, আজ থেকে নিয়ে ইতিপূর্বে যারা করেছে তারা যেমন ধুলোচ্ছ্বাস হয়েছে, আজকেও হবে, আগামী দিনেও হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দুঃখজনক হলেও সত্য, নবী রাসূলরা পৃথিবীতে যে দাওয়াত নিয়ে এসেছিলেন সে দাওয়াত এক শ্রেণীর মানুষ গ্রহণ করতে পারেনি। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা, সূরা হামিম সিজদা 23 নম্বর আয়াত। মুহাম্মদ শুনো, তোমার পূর্বে আমি যত এলাকায় যত নবী রাসূলকে প্রেরণ করেছি সেই এলাকার এক শ্রেণীর বৃত্তশালী স্বার্থপরেরা বলেছে, তোমার কথা রাখো, আমরা যা বাপদাদার কাছ থেকে পেয়েছি তারই অনুসরণ করব। এই আয়াত প্রমাণ করে পৃথিবীর সকল নবী রাসূলকে এক শ্রেণীর মানুষ কষ্ট দিয়েছে, তবে তারা কেউ টিকে থাকতে পারে। সুতরাং যদি প্রকৃত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমি হই, নিঃসন্দেহে আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হবে, এক শ্রেণীর মানুষ আমার পিছনে লেগে থাকবে, এটা আমি বিশ্বাস করে আন্দোলন করে থাকি। কাকে ভয় দেখাতে চাও? এই ভয়ে ভীত নয়, কারাগারের ভয় দেখাতে চাও? তুমি কি ফাঁসির কাষ্ঠের ভয় দেখাতে চাও? কারাগারে যদি ভয় দেখাতে চাও, বিগত ঘটে যাওয়া একটি কথা তোমাকে এখন উল্লেখ করে দিচ্ছি। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মুজাদ্দিদ বলে খ্যাত, পৃথিবীর ইতিহাসে এত বড় সংস্কারক ব্যক্তি আসেননি, এত বড় ব্যক্তি, এত এত গ্রন্থের লেখক কেউ নয়। তিনি হলেন 661 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। তিনি বলতেন, 5টি বছর জেলখানায় কাটিয়ে মুক্তি পেয়ে যখন আসছেন, 8 বার জেল খেটেছেন, 8 বার জেলে গেছেন, 12 বছর জেল খেটেছেন তিনি। তার 5 বছরের কাহিনী, বেরিয়ে এসে তিনি জনতার সামনে উন্মুক্ত ময়দানে ভাষণ দিয়ে বলছেন, শুনে রাখো হে আমার সাথী বন্ধুরা, শুনে রাখো, মা দায়েন কি মুমিন্যা আদাই, আমার শত্রুরা কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে, সত্যি শাহাদাতুন, আমাকে যদি তারা হত্যা করে শাহাদাতের পিয়ালা পান করব, ওনাফি সিয়াহাতুন, যদি আমাকে দেশ থেকে বহিষ্কার করা হয় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, অসুস্থি খুলুয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্ধ রাখা হয় সেখানে নির্জন বসে বসে গবেষণা করব। তুমি ভয় দেখাও কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সান্ত্বনা দেয়া বলছেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিবিয়্যুনা কাসীর, কতই না নবী ছিলেন যারা তাদের অনুসারীরা তাদের সঙ্গে সংগ্রাম করে গেছে, মামা ওহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে তাদের উপরে যে বিপদ মুসিবত নেমে এসেছে, মামা ওহানু, তারা কখনো চিন্তিত হয়নি, মামা দাউফু, তারা কখনো আল্লাহর পথে আন্দোলন করতে গিয়ে তারা কখনো দুর্বল হয়নি, অমস্তাকানু, তারা কখনো মুচকে ভেঙ্গে পড়েনি। আল্লাহু ইউহিব্বু সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকেই পছন্দ করে, তাদের মুখের বাক্য অন্য কিছু নয়, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, আমা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, বিশ্ববাসী শুনে রাখো, আমার পথের এই সমস্ত ভিক্ষুকদের মুখে কোনো বক্তব্য থাকে না, একটি মাত্র বক্তব্য থাকে, রব্বানা গফির লানা
হে আল্লাহ আপনি আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন, ওয়াইসরাফনা ফি আমরিনা আমাদের আন্দোলনের পথে যদি কোনো বাড়াবাড়ি হয়ে যায় সেটাকেও আপনি ক্ষমা করে দিন, অসব্বিত আসদামানা এবং আপনার পথে যেন দৃঢ় থাকতে পারি এই জন্য আমাদের পথ সমূহকে আমাদের পা গুলোকে শক্ত করে দৃঢ় করুন, অংশুন হারাল কহমিল কাফেরিন এবং যাবতীয় কাফেরদের উপরে আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করুন, বলুন আমিন। এটাই হলো বক্তব্য, ঠেকাবেন কিভাবে? আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, শুনুন কথাটি স্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই। আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি একটি কথা বলে গেছেন, দরিদ্র ব্যক্তি পৃথিবীতে থাকবে তাকে কেউ চিনবে না, মনে হবে সে পথহারা গরিব ব্যক্তি কোথায় থেকে এসেছে, কিন্তু তার মর্যাদা যে কত সেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনি বলবেন কিভাবে বললেন? যারা হারাম পয়সার সাথে জড়িত তাদের জন্য এবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, তাদের জন্য জান্নাত হারাম। রাসূল বলছেন লা ইয়াদখুল জান্নাতা যাতাযুন গুবদিয়া বিল হারাম, তাবরানী আওসাদ 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম রুজি দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ পশ্চিম কালো জান্নাতে যাবে না, অসম্ভব জান্নাতে যাবে না। আপনি অবৈধ অর্থ সুদ খেয়ে স্ত্রীর সাথে জড়িত হয়ে ফারিস্টার সাথে জড়িত হয়ে মাল্টি লেভেল 2000 মার্কেটিং 2000 এই নামে যত ব্যবসা সমাজে প্রচলিত আছে এইগুলো সব সুদি কারবার অন্তর্ভুক্ত। আপনি দরিদ্র হয়ে গেছেন তাই সুদের সাথে জড়িত হতে হবে এটা আপনাকে বলা হয়নি। আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি কোরআন এবং সহিহ সুন্নাহর পথে চলুন, আপনার কোন রকমের হারাম পয়সার দরকার নেই, দরিদ্র থেকে দিনদার হয়ে মৃত্যুবরণ করুন। আল্লাহ রাসূল আপনার জন্য একটি বাক্য বলে গেছেন, আবু দাউদের 3666 নম্বর হাদিস। আপনি লিখে রাখুন কথাটি, আবু দাউদের 3666 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দরিদ্র ব্যক্তি হিসাবে আপনি দিনদার হয়ে মৃত্যুবরণ করবেন, আপনার জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলতেন তাদখুলুনা জান্নাতা ক্বাবলা দিয়াইহিম, হে দরিদ্র ব্যক্তিরা তোমরা ধনীদের চেয়ে অনেক পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। শুনুন সুবহানাল্লাহটা পরে বলো, আল্লাহ রাসূল বলতেন ওয়াজালিকা খামসু মিয়াতি সালাতিন, কতদিন পূর্বে? সেটা হলো 500 বছর পূর্বে তোমরা জান্নাতে যেতে পারবা, আর দরকার নাই, এতটুকুই যথেষ্ট আমার জন্য। আপনারা দরিদ্র, আপনারা নির্যাতিত, আমি হারাম পয়সাকে কুয়াক্তা করি না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কাছে জান্নাত পাওয়াই কঠিন, তাই না? জান্নাত পাওয়াই কঠিন, আর যদি আমি জান্নাতে যেতে পারি 500 বছর পূর্বে তাহলে আর কি আমার চেয়ে আনন্দিত, আমার চেয়ে সফল ব্যক্তি পৃথিবীতে কে আছে? আর সুতরাং এই আয়াতটি পেশ করার মাধ্যমে আমি বললাম দুঃখ আসবে, কষ্ট আসবে, এরপরেও আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা কখনো চিন্তিতও হবে না, তারা কখনো দুঃখিতও হবে না, তারা কখনো ভেঙ্গেও পড়বে না, বরং তারা ওইভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তব বক্তব্য। বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনার জন্য আগেই শুনিয়ে দিই। আপনি তো মনে করছেন এই মর্মে তাহলে কি হকের আন্দোলন পৃথিবীতে থাকবে না, এক সময় কি মিটে যাবে? একজন বলবে জঙ্গি, আরেকজন বলবে চরমপন্থী, আরেকজন বলবে এদেরকে নিশ্চিহ্ন করে দাও থাকতে পারবে না, এরা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে, আমাদের এত বড় বড় নেতা এত বড় খ্যাতা আছে তাদের আদর্শের কথা বলে না, ওরা শুধু মোহাম্মদকে টানতে চায়। এই শ্রেণীর মানুষ তারা আপনাদেরকে দমন করার চেষ্টা করবে। তবে একটি হাদিস আপনার জন্য বলছি, ওই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি, আপনারাও শুনে রাখেন। রাসূল বলছেন লাতাযালু ত্বায়িফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে পৃথিবীতে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। লায়াযুররুহুম মান খাযালাহুম, যারা বিরোধিতা করবে তারা এদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে। ওহুম কাযালিক, তারা ওইভাবে হকের উপরেই বিজয়ী থাকবে। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠার হাদিস। এই হাদিসকে সামনে নিয়ে এসে আমি বলতে চাই, যারা কুরআন এবং সহিহ সুন্নাহর কথা পৃথিবীর বুকে বলে থাকে, কিয়ামত পর্যন্ত তাদেরকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। অনুরূপ ভাবে যারা আপনারা চুক্তি করে বসে থেকে হকের গলে টিপে ধরার চেষ্টা করছেন, হককে হত্যা করার চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও শুনে রাখুন, যতই প্রতিরোধ করার চেষ্টা করেন না কেন, আপনি প্রতিহত হবেন এবং পৃথিবীর মুখ থেকে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। আমি দেখে এসেছি ইতিহাস, ইতিহাসের পাতা খুলে পৃথিবীর বুকে বড় সম্রাট ছিল ভগবান এক নমরুদ, এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আদরকে দেখে এসেছি, আদরের যেমন পতন হয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে। এটাও জানি আমি, পৃথিবীর বুকে বদ শাসক ফেরাউন এই বদমাশের মতন বড় বদমাশ, এর মতো বড় চ্যালেঞ্জ পৃথিবীর বুকে আসবে না। আমি তাকেও দেখে এসেছি পৃথিবীর মুখ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে, পাহাড়ে কুলজুমের মধ্যে পড়ে ও পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে, ও টিকতে পারেনি। বড় অর্থের অধিকারী, 70,000 শিকল পর্যন্ত লাগত তার, ঘোড়া লাগত তার দাবি বহন করার জন্য, এই ধরনের বিশাল বিত্তশালী কারুনকে দেখে এসেছি, কারুন পর্যন্ত আজও বালির নিচে নামতে আছে, কেমন পর্যন্ত ওর উপরে কত পচন হবে, ওর নিচে নামতেই থাকবে, এটাও দেখে এসেছি। আরো দেখে এসেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার ছাত্র, তাওহীদের চাচা আবু জেহেলের মতন বদমাশকে দেখেছি বদরের সন্ধ্যায় মাত্র 14-15 বছরের দুইটা ছেলের তরবারির আঘাতে একেবারে শাট হয়ে পড়েছিল, টিকতে পারেনি। সুতরাং কুরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে যুগ যুগ ধরে যারা এই বিরোধিতা করেছে তারা টিকতে পারেনি, আজও টিকে নিয়ে আগামীতেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি দেখে এসেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার বক্তব্যে, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের 473 পৃষ্ঠায়। আল্লাহর বলছেন, ইয়াল্লাহ ইব্রাহিম আবা ওয়াসা, ইব্রাহিম আলাইহিস সালাম কাল কিয়ামতের মাঠে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আদরের সঙ্গে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবেন, বাপের অবস্থা দেখে ওয়ালা হাজি আদর কাফারা ওয়া কাবার, এমন অবস্থায় দেখবেন তার পিতার মুখটা একবারে ধুলায় কাদায় লেপ্তানো আছে, চুলগুলো একবারে এলোমেলো হয়ে আছে, দর্দন্দ কত আপশালী, শাসকের স্বরাষ্ট্রমন্ত্রীর আদরের অবস্থা দেখেই বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আলম আকুল্লা কাতা লা তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না, আপনি আপনার নাফরমানি করবেন না, আমি বলেছি বারবার কিন্তু শুনেননি। তখন আজর বলবে কিয়ামতের মাঠে ইব্রাহিমের সামনে, আল ইয়াউমা লা আফিকা, ইব্রাহিম বেটা আজকে তুমি যা বলবে তাই শুনবো, তোমার নাফরমানি আর করবো না। কি কাজে লাগবে? কোনোই কাজে লাগবে না। এবার ইব্রাহিম আলাইহিসসালামের আবেদনটা দেখুন, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে গিয়ে বলবেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইউবাসুন, হে আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না, ফাইয়ু খিজিন আফজা মিন আবিল আবা, আল্লাহ এর চেয়ে বড় অপমান আর কি আছে, বাপের যে অবস্থা এর চেয়ে ছেলের অপমানের চেয়ে বড় অপমান কি হতে পারে, কি দারুণ আবেদন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম করবেন আল্লাহর সামনে, কিন্তু আল্লাহ বলবেন ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, এ ইব্রাহিম আমি যে কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি তুমি সুপারিশ করো কিভাবে,
ভাইয়া কৌলে উন্দর মাতা হাতারি ইব্রাহিম কে বলা হবে তুমি
তোমার দুই পায়ের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পায়ের নিচে একটি বেজির মতো একটি পশু পায়খানায় চুবানো হয়েছে, কাদার মধ্যে চুবানো হয়েছে, গোবরের মধ্যে চুবানো হয়েছে, ল্যাপটান একটা পশু দেখতে পাবেন। আল্লাহ রাসূল বলছেন অতঃপর ওই পশুটাকে চার পা করে ধরা হবে, কে ধরবে সেটা বলা হয়নি, ধরা হবে। ফাইউল কফিনার, অতঃপর ইব্রাহিমের সামনে তার এই পশু বাপকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোন ক্ষমতা থাকবে না। তোমাকেও বলছি পথে তুমি চলে আসো, আল্লাহর পক্ষ থেকে আসা ওহির বিধানের বিরুদ্ধে তুমি যদি অবস্থান করে থাকো, তুমি যে হও না কেন, তুমি এমপি হও না কেন, তুমি মন্ত্রী হও না কেন, তুমি জজ হও না কেন, তুমি ব্যারিস্টার হও না কেন, তুমি চেয়ারম্যান হও না কেন, তুমি হুজুর হও না কেন, তুমি ইমাম হও, খতিব হও, বক্তা হও, তোমরা হও, তোমরা হও, পণ্ডিত হও, মনীষী হও, বৈজ্ঞানিক হও, তুমি দার্শনিক হও, কত বড় পণ্ডিত হও না কেন, রাসূলের আদর্শে সামনে মাথা মতো ধরো, তাহলে বিরোধিতা করলে কাল কিয়ামতের মাঠে ইব্রাহিমের মাঠের মতো অবস্থা তোমার হবে।
আমি বলতে চাচ্ছিলাম ইব্রাহিমের বাপকে দেখে আসছি, ইতিহাস পড়ে আসছি, সেই বুখারী হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কি আমাদের মাঠে দেখতে পাবো। এর অর্থ এটাই, হকের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এ দালাল তুমি মনে রাখো আজকে তোমাকে বলছি ভালো করে, কাল কিয়ামতের মাঠে তোমাকে পশুতে পরিণত করা হবে, তোমাকেও পায়খানার ড্রেনে লিপ্ত ডুবানো হবে, জনতা লক্ষ কোটি বিলিয়ন মানুষের সামনে তোমাকে উন্মুক্ত করে জাহান্নামে যাওয়ার আগেই হত্যা করা হবে তোমাকে। এতে পুরো সন্দেহ অবকাশ নাই, হাদিস প্রমাণ করছে তুমি যাই হও না কেন, হকের বিরুদ্ধে তুমি যদি অবস্থান নাও তুমি টিকতেও পারবে না, পৃথিবীতেও টিকবে না, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার আগেই তোমাকে ওই পায়খানার ট্রেনের মধ্যে ডুবানোই হবে, এটাই হাদিস প্রমাণ করে। কারণ দেখতে পাবে না সবাই যে কিয়ামতের মাঠেই তোমার প্রথম পরিণত দেখা হবে, তুমি বলবে মালিক সাহেব আজকে যা বলবে তুমি, তোমার কথা সব শুনবো আর আমি অবাধ্যতা করবো না, তুমি বলবে অবশ্যই। কোরআন এবং সহি সুন্নাহ আলাদা জিনিস, সবাইয়ের সামনে আত্মসমর্পণ করতে পারে না। আমার দায়িত্ব ছিল কোরআন এবং সহি হাদিস নিজে মেনে চলা এবং এই উম্মতের মানুষকে আহ্বান করা। আল্লাহ বলছেন আমার দায়িত্বের ব্যাপারে সূরা আরাফ 181 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিমান খলাকনা উম্মা ইয়াহদুনা বিল হক, পৃথিবীতে আমি যত জাতিকে সৃষ্টি করেছি, যত কাফেলাকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে একটি উম্মা, একটি মাত্র দল আছে, ইয়াহদুনা বিল হক, তারা হক পথে পরিচালিত হয়, ওয়াবিহি ইয়াহদুন, ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা ছিল আমার দায়িত্ব, আমি হককে তো মানছি না আবার হককে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করছি না, বরং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। সংখ্যা কমতেই থাকবে আপনার, বাড়বে না কখনো আশা করবেন না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাল ইসলামু গরিবান, ইসলামের সূচনা হয়েছে অল্প কি সংখ্যক মানুষের মধ্য দিয়ে, মানুষের মধ্যে ইসলামের সূচনা হয়েছে, কথায় উদু কামা বাদা, ইসলাম যেভাবে শুরু হয়েছিল ঠিক ওই রকম ইসলাম চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। আপনার মনটা দুর্বল হয়ে গেল, তাহলে কি আমরা সংখ্যায় কমতেই থাকবো? প্রকৃত ইসলাম কি এই অল্প সংখ্যক মানুষের মাঝে বন্দী হয়ে যাবে? চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, এই পথেই থাকতে হবে। আল্লাহ রাসূল এই পরে বাক্যটি বলছেন ফাতু বালিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। মুসনাদে আহমদে আসছে 16337 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এর পরে অতিরিক্ত বলেছেন এই অল্প সংখ্যক মানুষের কাজ কি হবে। আমি আপনাকে বলছি আপনার কাজটা কি হবে, আপনার কাজটা কি হবে? আল্লাহ রাসূল বলে গেছেন স্পষ্টভাবে ওহুমুল্লাযীনা ইয়াতবাউনা মা আতা আন-নাসু মিন বাদি মিন সুন্নতি, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আমার মৃত্যুর পরে যখন সুন্নাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, আমার আদর্শকে যখন লেপন করার চেষ্টা
এটা তো রাসূলের সুন্নাত না, এটা হলো রাসূলের সুন্নাত, আর এটা হলো শিরিক, আর এটা হলো তাওহীদ, এটা হলো বিদআত, এটা হলো সুন্নাত, এটা হলো সহি, এটা হলো জাল, এটা হলো হক, এটা হলো বাতিল, এটা হলো সত্য, এটা হলো মিথ্যা। এই কথাগুলো বলবে তারা, এই অল্প সংখ্যক মানুষের কাজই হবে এটা। যে তাই হয়ে থাকে, আমার তো দুঃখ নেই, আমার তো চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, আমি কেন চিন্তিত হব? আমি আমার সংগ্রামের পথে, আমি আমার আন্দোলনের পথে এগিয়ে যেতে থাকবো, আমাকে বাধা দেবে কে? কিন্তু আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে গেছি। আমি বলতে চেয়েছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই জায়গাতে এই দলটি কোন দল, এই হাদিসে বলেননি। আগের একটা হাদিস বলেছি সহিহ মুসলিমের, সেটাতেও লাতাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে থাকবে, সেখানেও নাম উল্লেখ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের 631 পৃষ্ঠার হাদিস, আর রাসূল বলছেন যে আমার উম্মত
সবাই জানে, আপনাকে বলবেন তো বুঝতে পারবেন।
এক নম্বর নাম্বার ওয়ান ষড়যন্ত্র, আহলে হাদিস কথা বলা যাবে না। বুঝতে পারেননি? বক্তব্য শিরোনামের প্রথম ষড়যন্ত্র হলো আহলে হাদিস কথা বলা যাবে না, এক নম্বর ষড়যন্ত্র। আপনাকে এবার বলবো, রাসূলটা কিছু বললেন না, আমি কোন মুসলমান? এবার বলি মুসলমানরা কত দলে বিভক্ত? প্রথম ভাগ হয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুরজিয়া, কাদারিয়া, এই চারটি দলে বিভক্ত হয়েছে। এরপরে বিভক্ত হয়েছে মুতাজিলা, মুশাব্বিহা, জাহমিয়া, মুজাস্সিমা। এরপরে ভাগ হয়েছে কত, রাফেজি একটা ভাগ হয়েছে, তারপরে ভাগ হয়েছে একটা মুরজি একটা ভাগ হয়েছে, তারপরে ভাগ হয়েছে তিনটি সুফি তরিকা নামে একটা তরিকা আছে, এই তরিকা তৈরি হয়েছে তৃতীয় শতাব্দী হিজরিতে। সেই তরিকার তিনটি দর্শনে তাদের হলে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত উপমহাদেশে তৈরি হলো মুরজিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া তৈরি হলো। এরপরে তৈরি হয়েছে আরো যে কত দলে তার হিসাব নেই। আমি কি খারিজি মুসলমান? আমি কি শিয়া মুসলমান? আমি কি সুন্নি মুসলমান? আমি কি কাদারিয়া মুসলমান? আমি কি চরমুনাই মুসলমান? আমি কি দেওবন্দি মুসলমান? আমি কি পেরলবি মুসলমান? আমি কি ফুলতলি মুসলমান? আমি কি নকশবন্দি মাঝভান্ডির মুসলমান? আমি কোন মুসলমান? জবাব দেন। আপনার ব্রেন, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, আপনার মেধার প্রশংসা করতে হয়, আহলে হাদিস বলা যাবে। এটা কি কম মেধার ব্যাপার? আপনার বুদ্ধির প্রশংসা করছি। এইভাবে এবার শোনেন, তুমি এই কষ্ট করলে কেন? এই যুগে এসে এই কষ্ট করলে কেন? এই হাদিসটি তো আজকের না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন না। এই নাম, এই দলটি কোন দল? তোমার এলমের তোর কোন জায়গায় সেটাও জানি, তুমি এলেম কোথায় থেকে শিখেছো সেটাও জানি, তোমার এলেমের কোয়াক্ট আমি করিনি, তোমাকে জিজ্ঞেস করতে যাবো কেন এটা কোন দল? চলো তুমি জিজ্ঞেস করি কোথায়। প্রথম জিজ্ঞেস করি মোহাম্মদ বিন সিরিনকে, বিশিষ্ট তাবি, কোন দল তিনি ওই দলটি এই তিহাত্তর দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে সেই দল কোনটি? আরে তুমি কানা কুত্তা মানে তোমাকে জিজ্ঞেস করবো কেন? আমি জিজ্ঞেস করবো বিশিষ্ট একজন তাবির বিদ্বান, শীর্ষস্থানী তাবির বিদ্বান মোহাম্মদ বিন সিরিনকে জিজ্ঞেস করবো, তুমি সহি মুসলিমের আগর পৃষ্ঠা খুলো। জিজ্ঞেস যখন করা হলো তিনি বললেন ফালাম্মাকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন মানুষ জিজ্ঞেস করলো যে কোন কোন দলের কথা গ্রহণ করব। তখন তিনি বললেন ইসালুন আলী ইসলাম, তারা জিজ্ঞেস করতে লাগলো ফাইন কানু মিন আহলে সুন্নাহ, যদি ওই ব্যক্তি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন ফায়ুখাযু হাদিসুহুম, তখন তার হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানা মিন আহলিল বিদআ, যদি বিদআতের অনুসারী হতো, বেদাতি দলের অন্তর্ভুক্ত হতো, ফালাই উখাজ হাদিসুহুম, তাদের ফতোয়া গ্রহণ করা হতো না। বোঝা যাচ্ছে সাহাবীর যুগ থেকে দুই বিভাগ বিভক্ত হয়ে গেল মুসলমান নাম নিয়ে। কেন? আল্লাহ রাসূল যে বললেন ফায়াখরুজু ফি উম্মতি, সাহাবীরা শুনে রাখো অচিরেই বের হবে, মানে অচিরেই বের হবে। এই হাদিস প্রমাণ করে রাসূলের মৃত্যুর পরেই বের হবে, মুসলমানরা বিভক্ত হবে। আপনাকে বুঝাতে পারিনি এটা, আমি মোহাম্মদ বিন সিরিনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এই দলটির নাম হলো আহলে সুন্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। আহলে বেদাও থাকবে, কোন কোন মূর্খ লোক বলে আসলে যুগে বেদাতি ছিল না, ব্যাকু বেদার ছিল না, আসলে কোথায় থেকে এটা হাদিসটা ছিল না? মানে রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সামনে এক বদমাশ চুল খোয়াইছেন, আল্লাহ রাসূল মাল বন্টন করছেন, তখন বলেছেন আবার নতুন করে আশাহাদু আল্লাহ বলতে হবে আপনাকে, যদি বিশ্বাস করেন বুঝলেন না, আবার নতুন করে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূল পড়া লাগবে আপনাকে, যদি এই কথা বলেন। কি মুহাম্মাদের সেই ইনসাফকারী কেউ আছে পৃথিবীতে? আল্লাহ রাসূল বলতে বলে আমি যদি পৃথিবী ইনসাফকারী না হই যে কে ইনসাফ করবে রে বেয়াদব? কথা বুঝতে পারলেন? সহি মুসলিমের 2325 নম্বর হাদিস করে নাচলে, 2325 নম্বর হাদিস করে নাচলে, রাসূলের যুগে এক বদমাশ বলছে মুহাম্মদ ইনসাফ করা হচ্ছে না, আর আপনি বলছেন যে রাসূলের যুগে তো বেদাতি ছিল না, আপনাকে কোন জ্ঞান দিয়া ধোয়াবো এটা আমার বুদ্ধিতে খোলাচ্ছে না। এই হাদিসটা আপনাকে চিন্তা করেছেন কোনোদিন? আমি জিজ্ঞেস করলো আবু সাহেব খুদরিকে, আবু সাহেব খুদরি এই দাঁড়িয়ে কোন দাম সোহাবুল ইমান ইমাম বাইহাকির একটি গ্রন্থ 1741 নম্বর হাদিস খুলুন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল রাসূল ওসিয়ত করে গেছেন এই মারবে আর নওয়াসি আলাকুম মাসিদ ও আন নুফাহিম আলাকুমুল হাদিস, এই যুবকরা তোমাদেরকে জন্য বসাতে বসাতে জায়গা দিই এবং তোমাদেরকে জন্য আমরা হাদিস বুঝাই, কারণটা কি জানো? ফাইন যখন হলো করা, কারণ তোমরা হলো আমাদের উপর শরী ও আহলুল হাদিস হে বাদানা, এবং আমাদের পরে তোমরা আহলে হাদিস। কানে ঢুকে না, একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলাম, আমি যখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম, এ আবু হুরায়রা তুমি বলো তো এই হাফপন্থী দল কোনটি, আবু হুরায়রা বলেছে আনা আউয়ালু মিন আহলিল হাদিস, আরে আমি প্রথম আহলে হাদিসের বাচ্চা। কথা বুঝতে পারলেন? আপনাকে তো বুঝাতে পারবো না, আপনি কোন কানা খুঁজতে এখানে লোককে জিজ্ঞেস করতেন আহলে হাদিস শব্দটা বলা যাবে কিনা, আপনার জ্ঞানের প্রশংসা করতে হয়। আপনি বিরোধিতা করেন, আপনি একজন দালাল সেজেছেন, যদি আহলে হাদিস নাম নিয়ে জন্ম নিয়ে যদি এই কথাটা বলেন আপনাকে অবশ্যই দালাল একজন, অবশ্যই একজন দালাল, যারা আহলে হাদিস আন্দোলনকে ধ্বংস করতে চায়। চলে নেব, আমি জিজ্ঞেস করব পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হয় 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করলাম, বলুন তো দেখি এই 73 পদের মধ্যে কোন দলটি জান্নাতে যাবে, তিনি জবাব দিলেন, আমাকে আমি জবাব শুনলাম হয়ে বললাম, তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আযিমানহুম, যদি পৃথিবীতে আহলে হাদিস যদি না হয় আর কারা, তাদের নাম আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম তার সমসাময়িক ব্যক্তি ইমাম বুখারী উস্তাদ আলিফুল মাদানীকে জিজ্ঞেস করলাম, এই 73 দলের একদল জান্নাতে যাবে, মুসলমানদের 73টি দল হবে, ওই একদল ঠিক কোন দল? ইমাম আলিফুল মাদানী তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস, তারাই হলো আহলে হাদিস, আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিব ওয়া রাসূল, যারা রাসূলের মাযহাবকে আঁকড়ে ধরে থাকে শুধু কি তাই, ওয়া ইয়াতুকুনা আলাল ইলম, যুগ যুগ ধরে যখন রাসূলের সুন্নাতের উপরে যখন নির্যাতন আসে আক্রমণ আসে এই সমস্ত লোক তাকে প্রতিরোধ করে থাকে প্রতিহত করে থাকে, এই শুনো লাউহুম, পৃথিবীতে যদি তারা না আসতো, তারা পৃথিবীতে না থাকতো, মেডিটানির মমতা দিল ওর রফিদাস ওর জাহমিয়া ওর আহলিল বাইত ওয়া রাইসাইয়া মিন সুনান, বন্ধু শুনে রাখো, পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো তাহলে বুর্জিয়া বলো জাহমিয়া বলো মুতাজিলা বলো আরো যত ইসলামের নামে দল আছে তাদের কারো কাছ থেকে একটি সুন্নাত আশা করতে পারতাম না। আপনি জানেন কোথায় খুলুন, 463 হিজরিতে মারা গেছেন একজন ব্যক্তি, তিনি হলেন বাগদাদের মানুষ আবু বকর খতিব বাগদাদি, তিনি গ্রন্থ লিখেছেন শারফু আসহাবিল হাদিস, অর্থাৎ আহলে হাদিসের মর্যাদা শিরোনামে গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থের 48 পৃষ্ঠা খুলুন ইন্টারনেটেও পাওয়া যাবে। এই কথা যখন জিজ্ঞেস করলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে, বলুন তো দেখি 73 দলের যে একটি দল জান্নাতে যাবে সেই দলের নামটা কি? আপনি মুসলিম বলবেন তাই না? সবাই তো মুসলিম, খারেজেরা কি অমুসলিম? আমি বলছি খারেজেরা অমুসলিম, আপনার বলার সাধ্য আছে? আপনি পারবেন না বলতে। আমি বলছি 456 হিজরিতে মারা গেছেন একজন ব্যক্তি, তার নাম হলো ইবনু হাদাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, আমি ওই কথাটি ছেড়ে এসেছি, ইসলামী দল বহু থাকবে, 456 হিজরিতে ইবনু হাদাম আন্দালুসি বলছেন কি জানেন, কিতাবুল ফাতাল ফিল মিলাল ওয়াল আহওয়া নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 373 পৃষ্ঠা খুলুন, তিনি বলেছেন ওয়াকাতু সাম্মা বি ইসমিল ইসলাম মিন আজমা জামিয়ে ফিরাত আহলিল ইসলাম আলা আন্নাহু লাইসা মুসলিমান। শুনে রাখো বন্ধুরা, আজকের যুগে অনেক দলের নামকরণ করা হয়েছে ইসলামী দল হিসাবে, এগুলো একটিও ইসলামী দল নয়, মিসলু তাইফা মিল খাওয়ারেজ, যেমন খারেজিদের কত শাখা রয়েছে যারা জঙ্গি তৎপরতা চালায়, আলীকে যারা হত্যা করেছে, যারা হত্যা করেছে উমর ফারুককে, যারা হত্যা করেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আজকের যুগে তারা বোমা মেরে মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করতে চায়, তারাই হলো জঙ্গি তৎপর চোখ চরমপতি খারেজি, তিনি বলছেন তারা এক কেউ ইসলামী দল না। এবার শিয়াদের কথা নাকি ইসলামী রাষ্ট্র, ইসলামকে ধ্বংস করার একটি রাষ্ট্র পৃথিবীতে আছে, সেটা হলো ইরান। আহমদিনেজাদ বিশ্বাস করে নবী হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আপনার লজ্জা করা উচিত, আপনি ডুগডুগি বাজান এবারে আয়াতুল্লাহ খোমেনির নামে, আপনি জানেন আয়াতুল্লাহ অর্থ কি? আপনার বুঝতে ভুল হয়েছে। আহমদিনেজাদ বিশ্বাস করে পবিত্র কোরআন 90 পারা, আমার বিশ্বাস হলো পবিত্র কোরআন 30 পারা। বিশ্বাসে মিল আছে? কিভাবে ইসলামী রাষ্ট্র বলেন? আপনার 31 বছর পরে সৌদি আরবের সাথে দ্বন্দ্ব, ইরানের 31 বছর পরে আহমদিনেজাদ হক করতে গেছিলেন সৌদি আরব, কিন্তু আল্লাহ ওকে আরাফার মাঠে যাওয়ার সুযোগ করে দেননি। হজ হয়েছে? হজ হয়েছে? বুঝেন না তো? ইতিহাস আপনারাই পড়েন ভালো করে, পেপার পত্রিকা আপনারাই পড়েন, দুঃখজনক হলেও সত্য। আমি বলতে চাচ্ছি আকীদাগত দিক আপনারা জানেন, সেই আজ থেকে নিয়ে 1000 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বিস্তান করে বলেছিলেন কিতাবুল ফুতুল ফিল মিলাল, গ্রন্থের কথা তো বললাম, আল মিলাল ওয়াল নিহাল একটা গ্রন্থ আব্দুল করিম শাহরাস্তানি, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 26 পৃষ্ঠায় 76 পৃষ্ঠায় তিনি একটি কথা বলছেন, আমি বলতে চাইছি এই যুগে আছে যে এই যে ইসলামের নামে দল গ্রহণ করেছে বহু দল, 73,000 হয়ে গেছে। আমি বলবো কোন মুসলমান আপনি? আমি যখন জিজ্ঞেস করলাম ইমাম বুখারীকে এই দলগুলোর মধ্যে কোন মুসলিম দলটি জান্নাতে যাবে, ইমাম বুখারী বলে দিলেন ওহুম আসহাবুল হাদিস, তারা হলো আহলে হাদিস। তারিখে ইবনে আসর, তারিখুল সাগির প্রথম খণ্ডের 140 পৃষ্ঠা খুলুন, আর সহিহ বুখারীতে 1016 পৃষ্ঠা খুলুন, ইমাম বুখারী বলছেন ওহুম আহলুল ইলম, তারা হলো ইলমের অধিকারী। এবার আলবানি কি বলছেন জানেন? আলবানি বলছেন লা মুনাফাতা বাইনা আসহাবিল হাদিস ওয়া আহলিল ইলম, আহলুল ইলম আর আসহাবুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, বিরোধ নেই, লিয়ান্না আহলাল ইলম ওহুম আহলুল হাদিস, যারাই ইলমের অধিকারী তারাই হলো আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, এটা আলবানি বলেছেন। এটা আপনি যেন ধোকা না খান, আপনার যেন প্রতারণায় না পড়েন, এটা এই যুগে এসে, এই কত শতাব্দীতে এসে আলবানি রহিমাহুল্লাহ আপনার ধারণাকে পরিষ্কার করে গেলেন, কত সচেতন দিচ্ছেন তারা। আপনি আজকের যুগে আছে খুঁজছেন? এটা আমি আপনাকে আর একটি কথা বলছি, সেটা হলো আমি যখন জিজ্ঞেস করলাম এই হকপন্থী দল কোনটি, বলে দিলেন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 256 পৃষ্ঠায় তিনি বলে দিলেন ومن أهل السنة مذهب قديم معروف قبل أن يخلق الله أبا حنيفة ومالكا والشافعية وأحمد جنب السن تراغل أصحاب الحديث أهل الحديث تر أكسي كاسلا ترا أوتي أوتي بيتو فوري جيتو فاتل أكسي مذهبنا এই মাযহাবটা এসেছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ তাদের জন্মের বহু পূর্বে। মাইন্নাহু মাযহাবু সাহাবা, এটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাহু আন নাবিয়হিম, আর তারা পেয়েছেন মাযহাবটি তাদের নবীগণ থেকে, বলুন আলহামদুলিল্লাহ। আমি যখন জিজ্ঞেস করলাম ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহকে, ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলে দিলেন এই দলটি কোন দল, ইবনু কাসির খুলুন দ্বিতীয় খণ্ডের 56 পৃষ্ঠা সূরা বানি ইসরাইল 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ইয়াউমা নাদউ কুল্লাহু নাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি ইমাম সহ ডাকব, ইমাম সহ উঠাবো। ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলছেন যে ফা আকবারু শারফিন লি আহলিল হাদিস لأن إمامه النبي صلى الله عليه وسلم তিনি বলছেন কিয়ামতের মাঠে আজকের যুগে এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে আল হাদিসের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন আজকে তাফসীর ইবনে কাসির সূরা 22 সালে 71 নম্বর আয়াত খুলুন। এটা তো ইবনে কাসিরের জন্ম 773 ভিত্তিতে। চলুন আরো সামনে গিয়ে আমি যখন জিজ্ঞেস করছি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে 202 হিজরিতে 204 হিজরিতে জন্ম 275 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম আবু দাউদের নাম লকব হলো ইমাম আবু দাউদের লকব হলো তার নাম হলো ইমাম আহলিল হাদিস। তাকে জিজ্ঞেস করা হলো এই 73 দলের মধ্যে মুসলিমরা 73 দলে বিভক্ত হবে সেই দলের এই জান্নাতি দল কোনটি? তিনি বলতেন শুনো লাউলা হাযিহিল ইসলাম রাদাল ইসলামিয়া আসহাবুল হাদিস, আরে এরা যদি পৃথিবীতে টিকে না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে বিদায় নিত, তারাই হলো আহলে হাদিস। ডাক্তারদের বসে থেকে বই দেখতেন শার্ফ আসহাবুল হাদিস, শার্ফ আসহাবুল হাদিসের লেখক আবু বকর খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম যে এই ফেরকার মধ্যে একটি ফেরকা জান্নাতে যাবে সেই জান্নাতি ফেরকাটির নাম কি? তিনি জবাব দিলেন, শুধু জবাবই দিলেন না, আজকে আমি দালালি করছি আলাদিদের বাচ্চা হয়ে বিভিন্ন প্রকৃতির, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লামা প্রতি বাগদাদী সব তাদের মুখে বসে থেকে কলম ধরে তিনি শিরিক বিরাতকে উৎখাত করে আলাদিদের মধ্যে তিনি প্রকাশ করছেন। এই ভাবে তিনি বলছেন ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকান আশ-শারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে বিশ্বকে শরীয়তের রুকুন হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াহাদামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া, পৃথিবীর মুখে যত বিদআত সৃষ্টি হবে আল্লাহ তাদের দ্বারা যে বিদআতকে প্রতিহত করে থাকেন। অহুমুল আসবু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতিহি, তারাই হলো পৃথিবীতে যুগ যুগ ধরে রাসূলের সুন্নাত মানুষের আমলের মধ্যে সামঞ্জস্য বিধানকারী। তিনি বলছেন শরীয়ত কুল্লু ফিয়াতিন
করা হবে।
আমরা ইসলামের নামে চরমপন্থী আছে এই কথা আমরা আগে বুঝাতে পারিনি। অতঃপর 1906 সালে এসে এই বোকা সরকার বুঝতে পারলো, বোকা প্রশাসনও বুঝতে পারলো, এক শ্রেণীর মানুষ ইসলামের নামে বোমাজি করছে, তারাই ইসলামের শত্রু, তারাই জাতির শত্রু, তারাই হলো কোরআনের শত্রু, তারাই হলো হাদিসের শত্রু। 2006 সালে বোকা প্রশাসন বুঝতে পারলো। আমি বুঝাতে চাইছি এই জন্য আপনারা বুঝার আগে আহলাদের বাচ্চা বুঝেছে, 6-3-9 বছর পূর্বে জঙ্গিবাদের নামে কোন ইসলাম যাই ইসলামে কোন চরম পন্থা বোকা আসে। 2003 সালে বললাম মার্চ মাসের পত্রিকায় বাসিকার তাহারিকে সিবিএন এসটেনি নিউ আইএ এইগুলো হারাম, এইগুলো চলবে না। 2003 সালে বললাম, 2008 সালে বললাম এইগুলো চলবে না, বিরাট ফতোয়া দিয়েছি, ওই পর্যন্ত বের করেছি, তাও কানে লাগেনি। এখন বাংলাদেশের অর্থমন্ত্রী আর হস্তাক্ষরকারা বলছে কি জানেন, এসটেনি আর কিছুদিন টিকে থাকলে বাংলাদেশকে ফকির করেই ছাড়বে। কেন বলছে বাহাদুররা, বাংলাদেশের বাচ্চাকে জেলখানায় আবদ্ধ রাখলে তুমি একটা মিনিটে যদি কোরআন সুন্নাহর খেদমত করে, নবীর খেদমত হবে, দেশের খেদমত হবে, এরা দেশের পক্ষে, এরা জাতির পক্ষে, এরা দেশের শত্রু নয়। যে সমস্ত ব্যক্তিবর্গ আহলাদিসকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই দেশের শত্রু, তারাই জাতির শত্রু, তারাই ইসলামের শত্রু। আর বাংলাদেশে 1971 সালে লিখেছেন একজন ব্যক্তি, তিনি হলেন, তার নাম হল আল্লামা আলিমুদ্দিন নদিয়াবি রহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ছিলেন আজীবন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন 156 পৃষ্ঠা কেতাব উদ্দুয়া। তিনি বলতেন এটা মিষ্টি বেদা, করতে ভালো লাগে তাই না? আচ্ছা, এই কথা জিনিস নিয়ে গোলাবাজি করার দরকার আছে? যারা সহি হাদিসের কথা বলে তাদেরকে গলার উপরে পা দিয়ে জিভে টেনে ছিঁড়া উচিত। শোনো, ওদেরকে ছিঁড়ার আগেই তোমারই ছিঁড়া হবে, একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? ইতিপূর্বে ছিঁড়া হয়েছে, ফেরাউনের গলা ছিঁড়া হয়েছে, এটা জানেন আপনি? নমরুদের ছিঁড়া হয়েছে, কারুনের ছিঁড়া হয়েছে, আবু জেহেলের ছিঁড়া হয়েছে। আজকের যুগে যে ফেরাউন তৈরি হয়েছে, ফেরাউনকেও ছিঁড়া হয়েছে। আগামী দিনেও যে ফেরাউন তৈরি হবে, ওরও ছিঁড়া হবে ইনশাআল্লাহ। ওকে আর বিরোধের ব্যাপারে পৃথিবী থেকে শিখতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আপনি মুনাজাতকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনি অন্যের দালালি করছেন, সেটা বুঝিনি। আপনি দালালির জবাব দেওয়ার জন্যই গভীর ষড়যন্ত্র করে আহলে হাদিস আন্দোলন। আর 3 নম্বর বড় ষড়যন্ত্র আপনাকে বলবো, সেই ষড়যন্ত্রটি হলো এই, তুমি বাবা আহলে হাদিস থাকো, যে কোনো দল করতে পারো, কোনো আপত্তি নেই, এটা একটা বড় ষড়যন্ত্র। আপনার মনে কি একটুকু দাগ কাটে না যে এই কথাটা কিভাবে হতে পারে? একজন ব্যক্তি ভাতও খায়, একজন একটি জাতীয় কুরমাও খায়, পোলাও খায়, আবার মানুষের পায়খানাও খায়, তাই না? এই লোকের শরীর ভালো, ধরুন একটা এক লোক মদও খায় ও ভাতও খায়, এ লোক ভালো, এটা তো কমন সেন্স আপনাদের। ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোন দর্শন টিকতে পারে না? পারে না। কোন মুসলমানের বাচ্চা কোন আদর্শ গ্রহণ করতে পারে না ইসলাম ব্যতীত, আর আহলেদের বাচ্চা কিভাবে পারে না? আহলেদের বিরুদ্ধে আপনি করছেন কেন? আপনার মাথায় রয়েছে অন্য ইসলামী দলের পচা রাজনীতির ড্রেন মাথায় আপনার রয়েছে, এই জন্যই আপনার সাথে আমার মিলে না। এটা তো ঠিক, আমি এ ব্যাপারে বলি। তাহলে 1957 সালে আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন মৌলানা মওদুদি সাহেব, মৌলানা মওদুদি সাহেব দাওয়াত দিয়েছিলেন, মোদি সাহেবের এক সমর্থক গাইবান্ধা থেকে চিঠি লিখেছিলেন। তখন কি জবাব দিয়েছিলেন? একটি পত্রের জবাব, একটি পত্রের জবাব, একটি বই লিখেছিলেন, এটা 1957 সালে প্রিন্ট হয়েছিল তর্জমান হাদিসের মধ্যে। বলছিলাম আপনাদের উদ্দেশ্যে, কাফি সাহেব একটি জবাব লিখছিলেন সেই সময়ে, সেই জবাবটি আপনাদের কাছে বলছি, সংক্ষেপে বলবো, চলে এসেছেন আমির জামান বক্তব্য দিয়ে দেবেন। তিনি বলছেন, যে ব্যক্তি আহলাদিস মতবাদকে বিশ্বাস করে না, তাহার নেতৃত্ব কোন ইমানদার ও হায়া সম্পূর্ণ আহলাদিসের পক্ষে স্বীকার করা ও তাহার আন্দোলনে যোগ দেওয়া কি সম্ভব? আমি বলছিলাম, আপনি কি হায়া সম্পূর্ণ আহলাদি? এটা কাফি সাহেব বললেন এই কথাটি, কোন হায়া সম্পূর্ণ আহলাদিসের পক্ষে আহলাদিস বাদ দিয়ে অন্য কোন মতবাদ স্বীকার করাটা সম্ভব নয়, অসম্ভব। আমি অন্যের দালালি করতে পারি না, আমি কেন দালালি করছি? আমরা আজকে বিভিন্ন মতবাদের সাথে জড়িত হওয়ার কারণে আজকে ঐক্যবদ্ধ একই আকীদা সম্পূর্ণ আহলে হাদিসের শক্তিশালী সাফল্য আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য যাবতীয় মতবাদকে প্রত্যাখ্যান করে আপনাকে কোরআন এবং সেই সুন্নার পথে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে আপনি এক সময় আক্রান্ত হবেন, আপনি সেই তথ্য জানেন না। বিভিন্ন দর্শন কেউ আপনি পুঁজি করে আমল করছেন, আমেরিকার তৈরি হ, আব্রাহাম লিঙ্কনের দর্শনের উপরে, কেউ ইউরোপে তৈরি হ দর্শনের উপরে, কেউ কার্ল মার্ক্সের অনুসারী হয়ে আবার আহলাদিসের পরিচয় দেওয়ার চেষ্টা করুন। কাফি সাহেব আল্লাহ আব্দুল্লাহ কাফি, তিনি এই জঘন্য চরিত্রকে খণ্ডন করে গেছেন অতি
হাদিসগণ তাহাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নিয়ন্ত্রণকারী ও ব্যবস্থাপক রূপে আল্লাহর সার্বভৌম প্রভুত্ব এবং মনুষ্য শ্রেণীর মধ্যে হইতে শুধু তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনায়কত্ব স্বীকার করিয়া লইতে বাধ্য। যাহারা উল্লেখিত নীতি সমূহ মান্য করিতে প্রস্তুত নহেন তাহাদেরকে আহলে হাদিস রূপে গণ্য করা যেরূপ অন্যায়, তাহাদের আহলে হাদিস হইবার দাবিও তদ্রূপ অর্থহীন। আমি বলছি একটি মাত্র কারণ, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে আপনার অবস্থানের কারণ একটি। আহলে হাদিস আন্দোলন বলেছে একটি কথা, সেটা হলো রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন সব ক্ষেত্রে সার্বিক জীবনের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। আপনি খানাতলাই করবেন মোহাম্মদি তরিকার, আবার ব্যবসায়ী জীবনে সুদ খাবেন, রাজনৈতিক জীবনে গিয়ে আমেরিকার দেওয়া দর্শনে আনুগত্য করবেন, এটা আহলে হাদিস আন্দোলন নয়। এটা কাফি সাহেব সেই সময় 1947 সালের লেখা একটা বই, সেই বইটির নাম হলো আহলে হাদিস আন্দোলন ও উহার বৈশিষ্ট্য। সেই বইয়ের 35টা থেকে আমি কথাটি বললাম। আরেকটি বিষয় বলা হয় যে যে কোনো ইসলামি দলে ঢোকা যাবে। কাফি সাহেব সেই সময়ে তিনি জমিয়তের গঠনতন্ত্রের 8 নং ধারার খ দফায় তিনি এই জঘন্য অভ্যাসকে নিষিদ্ধ করেছেন। এই মর্মে যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা রাজনীতিতে খুব বিশ্বাস করি, কাফি সাহেব বলে গেছেন কি কথাটি, যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান ইসলামের মৌলিক নীতি সমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজনীন নেতৃত্বে কুরআন ও সুন্নাহর সার্বভৌমত্বে এবং মুসলিম মিল্লাতের স্বাতন্ত্র্যে আস্থা সম্পন্ন নয়, সে সকল প্রতিষ্ঠানে মোহাম্মদী জামাতের কোন ব্যক্তি প্রবেশ করিতে পারিবে না। আমার নাম আওয়ামী লীগ, আমার নাম বিএনপি, আমার নাম তৌফিক, আমার নাম অমুক, আমার নাম তমুক, আমার নাম জামাত, আমার নাম তরমুনায়, আমার নাম পেরলবি, আমার নাম দেওবন্দি, আমি সিয়ন্তলি, এইগুলো পুরোটাই চলবে না, সবগুলো বাতিল বলে গণ্য হবে। আমার নাম আহলে হাদিস, আমি মুসলিম বলে পরিচয় দিব, আকীদাগত আমি আহলে হাদিস, এটাই বলতে হবে। শেষ কথা, অভ্যাস পরিত্যাগ করার জন্য বলছি, অবশ্যই যদি কাফি সাহেবকে উত্তরসূরি হয়ে থাকে অবশ্যই বলবো বাংলাদেশ আহলে হাদিস যুবা সংঘ এবং তার প্রতিষ্ঠাতা ডক্টর সুবুল্লাল গানের, এছাড়া কেউ নয়। তিনি আর একটি নীতির প্রতিরোধ করে এইভাবেই বলছেন, বলবো আমি পৃথিবীর বুকে যত ইসলামী দল তৈরি হোক না কেন, আপনি কখনো কোনো দর্শনের সাথে কোনো দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। ক দফায় তিনি আবার বলছেন, যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের আকীদা, ধর্মীয় প্রতিষ্ঠানের আকীদা, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থা ও নেতৃত্ব আহলে হাদিস আন্দোলন হইতে ভিন্ন, তাহার কোনো সদস্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সদস্য শ্রেণীভুক্ত হইতে পারিবে না। আমি এক জেলা সভাপতি, অন্য সংগঠনে আমার জমিয়ত আহলে হাদিসের ওয়ার্কিং কমিটির সদস্য, লজ্জা করে কাফি সাহেবের নীতির চরম বিরোধী। 1978 সালে 5ই ফেব্রুয়ারি যখন যুব সংগঠিত হয়েছিল, এই নীতির উপরই গঠিত হয়েছিল, এই নীতিকে প্রতিষ্ঠা করার জন্যই এগিয়ে গিয়েছিল, কিন্তু এই সমস্ত দ্বিধা বিভক্ত দ্বিমুখী শ্রেণীর লোকের কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ গালিবকে 1990 সালের 21শে জুলাই তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্তর্ভুক্ত হওয়া থেকে বের করে দিলেন, সম্পর্কহীনতা ঘোষণা করে দিল, তাকে বহিষ্কার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বহিষ্কারটা আসমানে গ্রহণ করেননি, যার কারণে আজকের আব্দাপুর নেতা খেলার মাঠের সম্বলি নিয়ে বড় প্রমাণ। বলতে চাচ্ছিলাম, আল্লাহ যদি কবুল করতেন সেদিন, তাহলে আজকে অবস্থা হতো না। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ শুকরিয়া আদায় করে পারেনি, আজকে গোটা দেশে নয় বিশ্বব্যাপী কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে আন্দোলন চলছে, বিশ্বের বাঙালিরা পড়ে পড়ে ইংরেজি ভাষার আওয়াজকে ফালাতুর রসুল ইংরেজি অনুবাদ হওয়ার কারণে কোথায় কানাডা, কোথায় ফ্রান্স, কোথায় জাপান, কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় ব্রিটেন, লন্ডন,
আহাদিসের ব্যক্তি দিতে পারি না। আহাদিস তরুণদের আমি বলছি, তুমি বিশ্ববিদ্যালয় পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি যদি স্কুলে পড়ো, তুমি যেখানে থাকো না কেন, সচিব যদি আপনি হন, যদি আপনি হন এমপি, আপনি হন মন্ত্রী, তবুও বলবো আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র বলে এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করুন এবং এই আন্দোলনকে সার্বিক ভাবে সহযোগিতা করুন। গভীর ষড়যন্ত্র করে ডক্টর আসাদুল্লাহ গালিব কে নির্যাতন করে প্রাস্তায়ের দিয়ে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল 2005 সালের 22শে ফেব্রুয়ারি গ্রেফতারের মাধ্যমে। আহলে হাদিসের আকীদা, আহলে হাদিসের আমল কে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 11টি মামলার জাল থেকে মুক্ত করে তাকে এই বাংলার বুকে আবারও বলিষ্ঠ কণ্ঠে শক্ত হাতে কোরআন সুন্নাহর পক্ষে লেখনের সুযোগ করে দিয়েছেন। যুগ যুগ ধরে করে গেছেন, আপনি ভয় দেখাচ্ছেন আমাকে ডক্টর গালিবকে কফায়ে দেওয়া হবে, তাদের নেতাদেরকে হত্যা করে দুনিয়ার মুখ থেকে আলামি আন্দোলনকে শেষ করে দেওয়া হবে। আমার ওই ইতিহাস মনে আছে, 1831 সালের 6 মে শুক্রবারে একই দিনে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা ফেলার সাইদ আহমদ ফেরাল এবং সাইদ পাই শহীদকে একই দিনে হত্যা করা হয়েছে। আহলাদি আন্দোলন বিষয় হয়নি, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। আমরা আক্রম খাকে যখন গুলি করার জন্য বন্দুক পাক করেছে, আক্রম খার এমহল্লা তিনি বুকের বোতাম খুলে ধরে সামনে ধরেছে, এই বন্দুকধারী আগে শুনো, বন্দুকের গুলি আমাকে দেখাও, ছোটকালে বহু পাখি মেরেছে বন্দুক দ্বারা, এই বন্দুককে আমি ভয় পাইনি, তবে শুনে রাখো আক্রম খাকে মারার মাধ্যমে যত পুনরক্ত বের হবে আক্রম খার দেহ থেকে, পুরনো হবে ততগুলো আক্রম খার জন্ম হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।